السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. صدق الله العلي العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আজকে মাহে রমাদানের 17তম দিন। আজ থেকে 1400 বৎসর আগে এই পবিত্র রমাদান মাসের 17 তারিখে ভালো মন্দের মাঝে, আলো আধারের মাঝে, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, যার নাম আমরা ইতিহাসের পাতায় শুনেছি, বদরের যুদ্ধ। সুতরাং আজকের এই দিনটি ইসলামের ইতিহাসের এক ঐতিহ্যবাহী দিন, একটি মুসলমানদের জন্য একটি আনন্দের দিন। কারণ এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সহ্য বীর্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। ঈমান এবং কুফুরের মাঝে অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। ঈমান এবং কুফুরিকে আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়াল দিয়ে আলাদা করে দিয়েছেন। এই যুদ্ধের গুরুত্ব ইসলামের ইতিহাসে এক অপরিসীম, যার কোনো তুলনা হয় না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসটির নামই দিয়েছেন ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামআন। এটি হলো দুটি দল মুখোমুখি হওয়ার দিন আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী দিন, ঈমান এবং কুফুরের মাঝে পার্থক্যকারী দিন। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আজকে আমরা মুসলিম জাতি আমাদের নিজের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে আমাদের কোনো সঠিক ধারণা এবং জ্ঞান গরিমা নেই। যে জাতি নিজের ইতিহাস জানে না, সে জাতি পৃথিবীতে কখনোই টিকে থাকতে পারে না মর্যাদার সাথে, সে জাতি কখনোই উন্নতি সাধন করতে পারে না। ইতিহাস, ইসলামের ইতিহাস, এটি জানা পবিত্র কোরআন এবং হাদিস জানার জন্য যে কটি সত্য আরোপ করা হয়েছে, যে কয়েকটি কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশন গুলোর মাঝে একটি কন্ডিশন হলো, একটি শর্ত হলো, যদি আমি কোরআন বুঝতে চাই, আমি যদি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে চাই, তাহলে আমাকে ইতিহাসের জ্ঞান থাকতে হবে। ইতিহাস ছাড়া কখনোই পবিত্র কোরআন বোঝা সম্ভবপর হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বোঝাও সম্ভবপর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের চিত্র অঙ্কিত করেছেন, ডিসকভার করেছেন বিভিন্ন সূরাতে। তার মাঝে অন্যতম হলো সূরাতুল ইমরানে এবং সূরাতুল আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা করেছেন। দেখুন, এই যুদ্ধটা মূলত নবী আলাইহি সালাতু ওয়াসালাম যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেননি। যদি এই যুদ্ধ বুঝতে চাই তাহলে আমাদেরকে হিজরতের পূর্বে মক্কাতুল মুকাররমাতে মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে যে অন্যায় ভাবে তাদের ভিটা মাটি ছাড়া করা হয়েছে সেদিকেও আমাদের একটু দৃষ্টিপাত করতে হবে। মহাজের সাহাবিরা তারা মক্কাতুল মুকাররমাতে বংশানুক্রমে তারা বসবাস করেছেন, তাদের বসত বাড়ি ছিল, তাদের বিজনেস ছিল, সব ছিল মক্কাতুল মুকাররমায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর সেখানে ছিল, কারণ মদিনাতুত তাইয়্যিবার মসজিদ তখনও হয়নি, মসজিদে কোবাও তখনও হয়নি। মুসলমানদেরকে তাদের শুধু ধর্ম বিশ্বাসের কারণে কাউকে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে কাউকে দিন রাত তাদেরকে কঠিন নির্যাতন করা হয়েছে। নবী আলাইহিসসালাম এবং তার ফ্যামিলিকে 3 বছর পর্যন্ত জাবালে আবি কুবাইসে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। নির্যাতন সহ্য করতে না পেরে মুসলমানরা মাতৃভূমির সকল মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি আকর্ষণ সব কিছু বিসর্জন দিয়ে তারা রিফিউজি হয়ে প্রথমে আবিসিনিয়াতে এরপরে মদিনাতুত তাইয়্যিবাতে পৌঁছে গেছেন। মদিনাতে যখন পৌঁছেছেন নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলতে গেলে সবার শেষের দিকে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মদিনাতে পৌঁছেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে যে রাতে মদিনার থেকে মক্কাতুল মুকাররমাত থেকে মদিনার দিকে যেতে হয়েছিল সে রাতের ইতিহাসটিও আরো করুন। মক্কাতুল মুকাররমার মুশরিকরা নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসালামের বাড়ি ঘেরাও করে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে হেফাজত করে তিনি সওর গুহায় মাকড়সার জাল দিয়ে কবুতরের ডিম দিয়ে আল্লাহ পাক হেফাজত করেছিলেন এবং হেফাজতের সাথে তিনি মদিনাতুত তাইয়্যিবাতে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ইচ্ছে করে মক্কাতুল মুকাররমাত ছেড়ে যাননি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ যখন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে আপনাকে জেলখানায় বন্দি করবে অথবা দেশান্তরিত করে দিবে অথবা আপনাকে হত্যা করবে, তারাও ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রকে বানচাল করে দিলাম, নস্যাৎ করে দিলাম, ধূলিসাৎ করে দিলাম, বরবাদ করে দিলাম আমি আল্লাহ, তারা ষড়যন্ত্রে কৃতকার্য হতে পারেনি। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মক্কাতুল মুকাররমা ছেড়ে যাওয়ার সময় উটের পিঠের উপর থেকে শুধু পিছনের দিকে দেখতেছিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কন্দনরত অবস্থায় বলতেছিলেন, হে মক্কা, আল্লাহর জমিনের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড, মর্যাদাশীল ভূখণ্ড এবং আমি মুহাম্মাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হল মক্কাতুল মুকাররমা, তোমার বাসিন্দারা যদি আমাকে জোরপূর্বক এই মক্কাতুল মুকাররমা থেকে যদি তাড়িয়ে না দিত তাহলে আমি কশিন কালে মক্কাতুল মুকাররমা ছেড়ে অন্য কোন জায়গায় গিয়ে আমি ইমিগ্রেন্ট হওয়ার কোন চিন্তা ভাবনা আমার মাথায় কখনো আসতো না, তোমাকে ছেড়ে আমি যেতাম না। নবীর চোখের পানি আরশে আজিম থেকে আল্লাহ পাক দেখে ফেলেছেন, সাথে সাথে জিবরিল আমিনকে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়েছেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যেই সত্তা আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন সেই সত্তা আপনার সঙ্গে অঙ্গীকার করছে। লারাদ্দুকা ইলা মাআদ, আপনি দুঃখিত হবেন না, আপনি মনঃক্ষুণ্ণ হবেন না, আপনি ডিসহার্টেড হবেন না, আপনি বিজয় বেশে অচিরেই দিনের আলোতে মক্কাতুল মুকাররমাতে আপনি, আমি আল্লাহ আপনাকে প্রবেশ করাবো, আমি আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো মক্কাতুল মুকাররমাতে। সেদিন কাফেরদের সেই সহ্য বীর্য আর থাকবে না, আপনাকে বাধা দেওয়ার মতো কোন দুঃসাহস কারো হৃদয়ে উপস্থিত থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে মাত্র 8 বৎসরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাতে ফিরিয়ে এনে আল্লাহর সেই ওয়াদাকে পূর্ণ করেছেন। মক্কাতুল মুকাররমাতে যেহেতু মুশরিকরা মুসলমানদের তুলনায় একটু ধন সম্পদে ঐশ্বর্যে টাকা পয়সায় এবং প্রভাব প্রতিপত্তিতে তারা মুসলমানদের চেয়ে একটু অগ্রগামী ছিল, এটি ছিল হলো তাদের মুসলমানদেরকে নির্যাতনের কারণ। নবী আলাইহিসসালাম যখন হিজরত করে চলে গেছেন, মুসলমানরা হিজরত করে চলে গেছে, ভিটা মাটি বাড়ি ঘর দোকান পাট আসবাবপত্র টাকা পয়সা অর্থ করি যা কিছু ছিল সব মক্কাতুল মুকাররমা রেখে তারা চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও তাদেরকে ফকির বলে আখ্যা দিয়েছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, মুহাজির ফকিররা, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বসত বাড়ি ভিটা মাটির থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তারা বহিষ্কৃত হয়েছে, অবৈধভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে যেখান থেকে, তারা ইচ্ছে করে মক্কাতুল মুকাররমা থেকে যাননি। চলে যাওয়ার পরেও মক্কাতুল মুকাররমা এই হটকারী অহংকারী মুশরিকদের ষড়যন্ত্র থেমে থাকেনি, তারা আরো সম্পদ সংগ্রহ করে বিভিন্ন সময়ে মুসলমানদেরকে সমূল ধ্বংস করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র উপায় তারা হিজরতের পরেও করতেছিল। 2 হিজরিতে মুশরিকদের একটি বিরাট কাফেলা সিরিয়াতে বাণিজ্যের জন্য গেছে। এই সিরিয়াতে বাণিজ্যের জন্য যে কাফেলাতে গেছে সেখানে মক্কাতুল মুকাররমার ধনী দরিদ্র প্রত্যেকটি সদস্যের কিছু না কিছু পুঁজি সেখানে বিনিয়োগ করা ছিল, 50,000 দিরহাম তাদের সেই সময়ের বিনিয়োগ ছিল। এটাকে বলা যায় যে মক্কাতুল মুকাররমার মুশরিকদের বহুজাতিক একটি কোম্পানি বলা যায় এই পুঁজি বিনিয়োগটাকে, এবং 1,000 উট ছিল তাদের সেই কাফেলার ভিতরে। সিরিয়া থেকে যখন বাণিজ্য করে মক্কাতুল মদিনাতুত তাইয়্যিবার পাশ দিয়ে যাচ্ছিল, এই টাকা পয়সাই যেহেতু ধনৈশ্বর্যই যেহেতু তাদের জন্য অহংকার এবং অহমিকা আর শত্রুতার কারণ হয়েছে, গর্ব করার কারণ হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ হয়েছে, সুতরাং নবী আলাইহিসসালাম চিন্তা করলেন তাদের এই সহ্য বীর্যকে, সহ্য বীর্যের হাতকে যদি গুটিয়ে দেওয়া যায় তাহলে আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। মক্কাতুল মুকাররমাতে হুজুর ছিলেন 10 বৎসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ জিহাদের কোনো অনুমতি দেননি। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ বলেছেন ক্ষমা করুন ক্ষমা করুন, তাদেরকে ইগনোর করুন, তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। এরপরে মদিনাতে তাইয়্যিবাতে যখন আসছেন সূরাতুল হাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধের পারমিশন দেওয়া হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা লিল্লাযীনা ইকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন, প্রতিরোধ করার অনুমতি দিয়ে দিলেন, কাফের মুশরিকদের সহ্য বিজ্জুকে ভেঙে গুটিয়ে দেওয়া, চুরমার করে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কারণ বিআন্নাহুম যুলিমু, কারণ হলো তারা দীর্ঘদিন যাবৎ মজলুম হয়েছে, তাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে, তাদের দেশান্তর করা হয়েছে, বহিষ্কৃত করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে কঠিন নির্যাতন করা হয়েছে, কাউকে সারাদিন উত্তপ্ত মরুবালির উপর বুকে ভারী পাথর চাপিয়ে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত বালির উপর শোয়া রাখা হয়েছে, আবার কাউকে কাউকে জ্বলন্ত কয়লার উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোয়ায় রাখা হয়েছে, এ ধরনের নির্যাতন তাদের উপরে করা হয়েছে। সুতরাং এই মুসলিমদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অনুমতি দান করলেন 12-13 বছর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 13 বছর, মদিনাতে হলো 10 বছর, মদিনাতুত তাইয়্যিবাতে 10 বছর, মক্কাতুল মুকাররমার 13 বছর এবং মদিনাতুত তাইয়্যিবার 2 বছর, এই 15 বছর পরে হলো যুদ্ধের অনুমতি তাও সাময়িক ভাবে পেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এটি যুদ্ধ নয় বরং হলো এই বাণিজ্যিক কাফেলাকে আক্রমণ করে তাদের সহ্য বীর্যকে ভেঙে দেওয়া, এটি হলো উদ্দেশ্য ছিল, এই জন্য তাদের পিছু ধাওয়া নিয়েছিলেন। এই ঘটনাকে ইউরোপিয়ান বহু ঐতিহাসিকরা অনেক রংচং দিয়ে এটাকে অনেক খারাপ ভাবে উপস্থাপন করেছে, আসলে তারা ঘটনার ব্যাকগ্রাউন্ড তারা কখনোই তুলে ধরেনি, ইসলামকে ঘায়েল করার জন্য তারা আসল ইতিহাসটাকে ডাইভার্ট করে মুসলমানদের উপর এক কালিমা লোপন করেছে। কিন্তু ইউরোপিয়ান ঐতিহাসিকদের মাঝে হান্টার হিট্রি এ দুজন ঐতিহাসিক বদরের যুদ্ধের গুরুত্বকে ইসলামের ইতিহাসে অপরিসীম বলে তারা বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণিজ্যিক কাফেলা পিছু নিলেন। কাফেলার সর্দার ছিলেন আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি, তিনি বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি প্রত্যেকটা মঞ্জিলে এসে এসে আগন্তুক কাফেলার কাছ থেকে এই সংবাদ নিয়ে যেতেন। যেহেতু এটা মূলত যুদ্ধের উদ্দেশ্য বের হননি, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই বিষয়টিকে আল্লাহ পাকও ফরজ করেননি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাধ্য করেননি, তিনি মুসলমানদের উপর ছেড়ে দিয়েছেন যে 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 অংশগ্রহণ করতে চাও সে সে অংশগ্রহণ করতে পারো। এরপরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা মদিনাতুত তাইয়্যিবাতেও গণনা করেন নাই, বরং প্রতিমধ্যে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যদের সংখ্যা গণনা করার জন্য নির্দেশ দিয়েছেন যে মুসলমানদের সৈন্য সংখ্যা কত। তখন গণনা করে দেখা গেল যে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 313 জন, কোন কোন রাওয়ায়েতে 314, 317 এইভাবে আসছে, 300-এর ঊর্ধ্বে। 313 জনের কথা শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, হুজুর বললেন যে এটা হলো শুভ লক্ষণ, কারণ জালুত জালেম বাদশার বিরুদ্ধে তালুত মুমিন বাদশা যে যুদ্ধ করেছিলেন, যার প্রধান সেনাপতি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই তালুত বাদশার সৈন্য সংখ্যাও ছিল 313 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 313 জন সংখ্যা নিয়ে তালুত যখন নাকি জালুতের মোকাবেলা করেছিলেন, তখন আল্লাহ পাক এই গুটি কয়েক সৈন্যদের মাধ্যমেও আল্লাহ পাক মহা বিজয় দান করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এই যুদ্ধের কথা শুনে খুশি হয়ে গেলেন। মুসলমানদের 313 জন সৈন্য ছিল, দুটি মাত্র ঘোড়া ছিল আর 70টা উট ছিল। বদর মদিনাত তাইয়্যিবাত থেকে দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে 60 মাইল দূরে একটি বাণিজ্যিক শহর, ছোট্ট একটি বাণিজ্যিক শহর। এখানে প্রচুর পরিমাণ হলো মিষ্টি পানির রিজার্ভ রয়েছে বদরের ময়দানে, বদর শহরের আশপাশে। সেই জন্য প্রাচীন যুগ থেকেই আরবরা এই শহরটাকে একটি বাণিজ্যিক শহর বানিয়ে নিয়েছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মাত্র 2টি ঘোড়া আর 70টি উট, এই উটগুলোতে পালাক্রমে কখনো কখনো 2-3 করে আরোহণ করে তারা হলো বদরের ময়দান পর্যন্ত পৌঁছেছিলেন। এমনকি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম শিয়ার করেছিলেন হযরত আলী এবং মারসাদ ইবনু আবি মারসাদের সঙ্গে, এই 3 মিলে একটি উট ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সামান্য কয়েক গুটি কয়েককে নিয়ে বদরের দিকে রওনা দিয়েছেন। আর কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রাথমিক পর্যায়ে হলো 1300 আসলে, ঘোড়া ছিল তাদের 100, আর তাদের যুদ্ধের পোশাক তথা বর্ম ছিল 600। এক যেখানে মুসলমানদের ঘোড়া 2টা আর তাদের হলো 100, আর মুসলমানরা নিরস্ত্র, তারা ছিল হলো সশস্ত্র। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বাণিজ্যিক কাফেলাকে যখন ঘেরা যখন নাকি ধাওয়া করলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চতুরতার পরিচয় দিয়ে তিনি সংবাদ সংগ্রহ করে বদরের দিকে না গিয়ে ডাইভার্ট করে অন্য রাস্তা দিয়ে নিরাপদে তার কাফেলাকে তিনি মদিনাতুত তাইয়্যিবাত থেকে মক্কায় পৌঁছে দিলেন। যাবার পথে যখন আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল, এই সময় আবু সুফিয়ান এক ব্যক্তিকে 20 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দ্রুত গতিতে মদিনাতে মক্কাতুল মুকাররমায় মুশরিকদের কাছে খবর পাঠালো যে আমরা বড় বিপদের সম্মুখীন হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে কাফেলাকে ধাওয়া করছে, কাফেলাকে আক্রমণ করবে, বড় বিপদের সম্মুখীন আমরা, সুতরাং তোমরা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসো। এ কথা যখন মক্কায় যে পৌঁছলো, এই খবর দেওয়া হলো, তখন মক্কাবাসীর বড় বড় লিডাররা তখন তারা প্রত্যেকটি ফ্যামিলির থেকে বলতে গেলে 1-2 করে যোদ্ধার এক বিরাট কাফেলা সশস্ত্র বাহিনী যুদ্ধের উদ্দেশ্যে তারা হলো বদরের প্রান্তরের দিকে হলো রওনা দিল। মাঝখানে এসে তখন আবু সুফিয়ান তাদেরকে খবর দিলেন, তোমাদের আসার প্রয়োজন নেই, কারণ আমরা নিরাপদে আমরা বিপদ পার হয়ে এসে গেছি, সুতরাং ফিরে আসতে পারো। কিন্তু মক্কার মুশরিকরা তাদের হটকারিতার কারণে তাদের সিদ্ধান্তকে ত্যাগ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে সূরাতুল আনফালে বলেন, বাতারাম ওয়ারিআ আন-নাস ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, শক্তিমত্তায় গর্বিত হয়ে মানুষকে দেখানোর জন্য, নিজের বীরত্ব দেখানোর জন্য এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সেদিন তোমরা অহমিকার পরিচয় দিয়েছিলে। এরপরে তারা যখন এসে গেল, যুদ্ধের অবস্থা সৃষ্টি হয়ে গেল। এই সময় নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মুসলমানদেরকে 2 ভাগে ভাগ করলেন। মুসলমানদের একটি হলো মুহাজিরদের গ্রুপ, আনসারদের গ্রুপ। এর আগে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মশওয়ারা করেছেন সাহাবায়ে কেরামদের সাথে, যেহেতু আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সে উদ্দেশ্য সাধিত হলো না, সুতরাং এখন কি করা যায়, আমরা কি যুদ্ধ করব নাকি ফিরে যাব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনাতে হুজুরকে আশ্রয় দিয়েছিলেন, তিনি পরামর্শ দিলেন, যেহেতু আমরা যুদ্ধের জন্য আসি নাই আর কাফেলাও চলে গেছে, সুতরাং অহেতুক যুদ্ধ করে কোনো লাভ নেই, চলুন ফিরে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জ্ঞান গর্ভ বক্তৃতা দান করলেন এবং মুসলমানদের ঈমান বৃদ্ধির জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য তারা হলো উদ্বুদ্ধ করলেন। শেষ পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আনসারদেরকে তিনি বাধ্য করেননি, যেহেতু আনসারদের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি ছিল সেটা মদিনা সিটি থাকা, শুধু সিটির ভিতরে অন্তর্ভুক্ত ছিল, মদিনা শহরের বাইরে এই নিরাপত্তা চুক্তি অন্তর্ভুক্ত ছিল না। সেই জন্য আনসার সাহাবীরা প্রাথমিক পর্যায়ে যদিও নাকি অমত করেছিলেন, শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যের কথা ঘোষণা ঘোষিত হওয়ার পরে, নবীর প্রতিশ্রুতির উপরে তারাও শেষ পর্যন্ত রাজি হয়েছেন। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যুদ্ধের দুটি দলে বিভক্ত করেছিলেন সৈন্যদেরকে। সার্বিক নেতৃত্ব মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছিলেন, আর মুহাজিরদের নেতা নির্ধারণ করেছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার হাতে ইসলামের প্রথম সাদা পতাকা, শান্তির পতাকা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম উঠিয়ে দিয়েছিলেন। আর আনসারদের নেতা নির্ধারণ করেছিলেন সাআদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ডান দিকের যে বাহিনী নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাজিয়েছিলেন তার নেতা ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আর বাম দিকে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম দিকে তিনি নেতা নিয়োগ করেছিলেন। এইভাবে যুদ্ধ ময়দানে চলে গেলেন। মুসলমানরা যেই জায়গা নির্ধারণ করল, মুসলমানদের জায়গায় প্রচন্ড বালু ছিল, এমনকি পা দিয়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। আর মুশরিকরা যে জায়গাকে তাবু গেড়েছে সেই জায়গাটা ছিল শক্ত মাটি, মুশরিকদের এরিয়াতে পানি ছিল, মুসলমানদের এরিয়াতে কোনো পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাত বর্ষণ করলেন, এই সম্পর্কে বলতে ইদ ইউগাশ্শিকুমুন নুআস আমানাতাম মিনহু ওয়া ইউনাসসিলু আলাইকুম মিনাস সামাই মাআ ওয়ায়ুনাসসিলু আলাইকুম মিনাস সামাই মাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করলেন, লিয়ুতাহহিরাকুম, যেন তোমাদের শরীরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে, দুর্বলতার থেকে, মানবীয় দুর্বলতার থেকে তোমাদের ধুয়ে মুছে সাফ করে দেন। ওয়ায়ুযহিব আনকুম রিজজাস শয়তান, শয়তানের প্রবঞ্চনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরভূত করলেন। ওয়ালিয়ারবিত আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরকে মজবুত করে দিলেন। ওয়ায়ুসাব্বিত বিহিল আকদাম, তোমাদের পাকে দৃঢ় করে দিলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের অন্তরের ভিতর হিম্মত পয়দা করে দিলেন, সাহস পয়দা করে দিলেন, বাহাদুরি পয়দা করে দিলেন, যেন মুসলমানরা পিছপা না হয়ে যায়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, দোয়া করলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়ার ভিতরে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিসলি মা ওয়াআদতানি, আল্লাহুম্মা ইন্নি আনশুদুকা আহদাক ওয়া ওয়াদাক, হে আল্লাহ তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো তা পূর্ণ করো, হে আল্লাহ আমি তোমার ওয়াদা ও প্রতিশ্রুতির পূর্ণতা কামনা করি। আল্লাহর কাছে দোয়া করলেন, আরো দোয়া করলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, পরের দোয়া করেছেন যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসআদাতাল ইয়াউম, হে আল্লাহ আজকে মুসলমানদের এই ছোট্ট একটি দল যদি পরাজিত হয়ে যায়, লা তাবুদ, আর কেউ তোমাকে ডাকার মতো তোমার ইবাদত বন্দেগি করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহুম্মা ইন শিতা লাম তু'বাদ বা'দাল ইয়াউমি আবাদা, হে আল্লাহ তুমি কি এটা চাও যে আজকের পর আর কখনো তোমার ইবাদত বন্দেগি হবে না? নবী আলাইহিসসালাম এই দোয়া করতেছিলেন। হাদানি খসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যখন দোয়া করেছেন সেই সময় এতটাই আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলেন দোয়াতে, আলা ভুলা হয়ে গিয়েছিলেন যে ওনার কাঁধ মোবারক থেকে ওনার রুমাল পড়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল উঠিয়ে ধরে বললেন, কাফাক ইয়া নবিয়াল্লাহ, কাফাক ইয়া নবিয়াল্লাহ, হে নবী আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়া শুনবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজকে সাহায্য করবেন। এরপরে নবী আলাইহিসসালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু বকর তুমি সুসংবাদ শোনো, তুমি সুসংবাদ শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন। ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম, ওই সময় স্মরণোপযোগে যখন তোমরা মুসলমানরা বদরের প্রান্তনে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আজকে সাহায্য করব। ধারাবাহিক ভাবে আগত 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। 1000 ফেরেশতা কেন আল্লাহ পাক নাযিল করলেন? এখন প্রশ্ন জাগে, কওমে লুতের একটি বিরাট এলাকাকে, 5টি জনবসতিকে হযরত জিবরিল আলাইহিসসালাম শুধু পাখার একটু কর্নার জমিনে ঢুকিয়ে দিয়ে উপরে নিয়ে উল্টা করে ফেলে দিয়েছেন, আর এই 1000 মানুষকে মারতে কি এত বড় ফেরেশতার দলের দরকার আছে? আল্লাহ পাক 1000 ফেরেশতা কেন নাজিল করলেন? কারণ হলো ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য পাঠাননি, বরং হলো মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, মনোবল অটুট রাখার জন্য পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বি, আমি আল্লাহ এই ফেরেশতাদেরকে অন্য কোন উদ্দেশ্য পাঠাইনি, বরং হলো তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং তোমাদের আন্তরিক তৃপ্তি অর্জনের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতা পাঠিয়েছি। যেহেতু তাদের সৈন্য সংখ্যা ছিল 1000 এবং তাদের সঙ্গে তাদের প্রত্যহ এত ধন সম্পদ নিয়ে তারা এসেছিল, তারা 10 থেকে 12টি উট জবাই করে প্রত্যেক দিন সৈন্যদের খাবারের ব্যবস্থা করত এবং নর্তকীদেরকে নিয়ে এসেছিল, তারা বাদ্যযন্ত্রে সাথে সাথে উৎসাহমূলক কবিতা এবং গান গেয়ে গেয়ে সৈন্যদেরকে উৎসাহ এবং উদ্বুদ্ধ করত, সৈন্যদেরকে আকর্ষণ সৃষ্টি করত, যুদ্ধের প্রতি আগ্রহ সৃষ্টি করত, উৎসাহ সৃষ্টি করত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদের সংখ্যা 1000 ছিল, 1000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম পরিমাণ করে মুসলমানদেরকে আল্লাহ পাক আন্তরিকভাবে সাহস যোগানের ব্যবস্থা করে দিলেন, যে দেখো তোমাদের চিন্তার কোনো কারণে তারাও 1000, আর 1000 ফেরেশতা দাঁড়িয়ে আছে সাহায্য করার জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য সংখ্যা বাড়িয়েছেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাঈকাতি মুনসালিন, 3000 ফেরেশতা অবতীর্ণের অপেক্ষায় আছে। এই 3000 ফেরেশতা কেন আসলো? কুজর ইবনে জাবির সে পূর্বেই মুসলমানদের ঘোরতর শত্রু ছিল, সে মুসলমানদেরকে সাহায্য মুসলমানদের বিরুদ্ধে সাহায্যে মুশরিকদের সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেয়ে তিন গুণ ফেরেশতা দিয়ে আল্লাহ পাক 3000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন সেদিন। প্রথম ফেরেশতা আসছে মুসলমানদের চেয়ে তিন গুণ, মুসলমানরা ছিল 313 জন আর ফেরেশতা এলো হলো 1000। এইভাবে যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম হলো মল্লযুদ্ধ শুরু হলো, মল্লযুদ্ধে কাফেরদের 3 বড় বড় লিডার জাহান্নামে পৌঁছে গেল। এরপরে কাফেররা দেখলো যে বেগতিক এই যুদ্ধে কুরাইশদের বড় বড় লিডারদের মাঝে আবু জেহেল হলো নেতা ছিল, আর নবী আলাইহিসসালামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ফেরেশতারা যখন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মস্ত উঠিয়ে বললেন, আবশিরিয়া আবা বকরিন হাদা জিবরিল আলা সানায়াহুন নাকউ, হে আবু বকর খুশি হয়ে যাও, ইনি হলেন জিবরিল ফেরেশতা, তার দেহ ধুলো বালিতে ভরপুর, ধুলো ধূসরিত দেহ নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, সুতরাং আজকে সাইন ভালো, ফেরেশতারা আমাদের জন্য যুদ্ধ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সম্বোধন করে বললেন, বালা বরং 3000 ফেরেশতারা, ইন তাসবিরু ওয়াতাত্তাকু, যদি ধৈর্যের মিটারটি আর একটু উঁচু করতে পারো, ওয়াতাত্তাকু, আর যদি তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো, তাকওয়ার মিটারটাকে উঁচু করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাদা, আর মুশরিকরা যদি অতর্কিত সর্বশক্তি নিয়ে তোমাদের উপর যদি আক্রমণ করে, আর এই অবস্থায় তোমরা যদি তাকওয়া আর ধৈর্যের মিটার উঁচা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাববিমিন, 5000 চিহ্নিত ফেরেশতা তাদের দ্বারা আজকে তোমাদেরকে আমি সাহায্য করব। ফেরেশতারা ঘোড়ার উপর সওয়ার হয়ে আসছেন এবং মাথায় বরাবর পাগড়ি পরা অবস্থায় মুসলমানদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে। এরপরে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু আসছেন, হুজুর সেই জন্য সুসংবাদ দিলেন। ইবনে ইসহাকের বর্ণনায় আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আবশিরিয়া আবা বকরিন, হে আবু বকর তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি আনন্দিত হও, আতাকা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য এসে গেছে, হাদা জিবরিল আখিযুন বিআইনানি ফারসিহি ইয়াকুদুহু, যে ইনি হলেন জিবরিল, তিনি স্বীয় ঘোড়ার লাগাম ধরে ওর আগে আগে চলে আসতেছেন। হযরত জিবরিল ঘোড়ার লাগাম ধরে টেনে নিয়ে আসতেছেন, ওয়ালা সানায়াহুন নাকউ, তার দেহ ধুলি ধূসরিত, ধুলিত পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ছাউনি তাবুর ভিতরে ছিলেন, তাবুর ভিতর থেকে লৌহ বর্ম পরা অবস্থাতেই হুজুর বেরিয়ে এলেন, তিনি উত্তেজনার সাথে সামনে অগ্রসর হচ্ছিলেন আর মুখে এই আয়াত পড়ছিলেন, সায়ুহজামুল জামউ ওয়াইওয়াল্লুনাদ-দুবর, সায়ুহজামুল জামউ ওয়াইওয়াল্লুনাদ-দুবর, সূরাতুল কমারের এই আয়াত পড়ছিলেন, যে এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে এবং পশ্চাৎপদ তারা অর্জন করবে, অর্থাৎ হলো তারা পরাজিত হয়ে পিছনে ফিরে যাবে। তারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন এক মুষ্টি পাথর মাটি হাতের ভিতর নিলেন, নিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরাইশদের দিকে এই মাটিকে ছুঁড়ে নিক্ষেপ করলেন, ঢিল দিয়ে কুরাইশদের দিকে ছিটিয়ে দিলেন। এটা তো আসলে মাটি ছিল না, রসুলের হাতের মাটি, হিজরতের রাতে যেভাবে মিজাইলের কাজ করেছে, আজকেও সেই মিজাইলের কাজ করেছে। শাহাতিল উজুহ, চেহারা গুলো, আর এ কথা বলতেছিলেন শাহাতিল উজুহ, তোদের চেহারা গুলো আল্লাহ বিকৃত করে দিক, জাহান্নামের আগুন দিয়ে বিকৃত করে দিক তোদের চেহারা গুলো। এ কথা বলার সাথে সাথে ওই মাটি চেহারার দিকে যখন নিক্ষিপ্ত করছিলেন, তখন মুশরিকদের এমন কোন মানুষ ছিল না যার চোখে মুখে নাকের ভিতরে গিয়ে গলার ভিতরে গিয়ে এক অস্বস্তিকর পরিবেশ কায়েম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে এই কথা বলেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন এই মাটি নিক্ষেপ করছিলেন আসলে আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিক্ষেপ করেছিলেন। আপনি একটা উসিলা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিসাইল তাদের চোখে পৌঁছে দিয়েছিলেন। যুদ্ধ যখন হয়ে শেষ হয়ে গেল, মুসলমানদের দুটি যুদ্ধ তখন চরম পর্যায়ে আছে, মুআদ মুআওয়াদ দুটি ছোট বাচ্চা শিশু, এই ছোট বাচ্চা শিশু তখন বলতেছিল, একজনকে বলতেছে চাচা আবু জেহেল কোনটা দেখা দেন তো, তখন বলতো ওই যে ঘোড়ার উপর বড় পাগড়ি পরে উঁচু গলাতে যে যুদ্ধ করছে সে। তখন তিনি সতর্ক করেছেন যে খবরদার সে কিন্তু বড় যোদ্ধা, তার কাছে তোমরা বাচ্চা ছেলে যেও না। কিসের কথা শুনে এই দুই বাচ্চা দুই ভাই গিয়ে অতর্কিত আবু জেহেলকে আক্রমণ করে বসল, ঘোড়ার থেকে ধরাশায়িত করে আবু জেহেলের মস্তক ছিন্ন করে দিল। ইসলামের বড় দুশ্মন ফিরআউনুল আসর, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন যুবক বাচ্চার হাতে লাঞ্ছিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জাহান্নামে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। 70 জন কাফেরের বড় বড় লিডার সেই যুদ্ধে নিহিত হয়ে চিরতরের জন্য জাহান্নামকে কনফার্ম করে ফেললো তারা, আর 70 জন হলো বন্দী হয়ে এল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনায় বলছেন, যাবতীয় সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে, কোন সাহায্য বান্দার হাতে নাই। মুসলমানরা কখনো সংখ্যাধিক্যের দ্বারা মুসলমানরা কখনো বিজিত হতে পারে না। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ فاتقوا الله لعلكم تشكرون لقد نصركم الله। হে মুসলমানরা, ওই সময় স্মরণ করো যখন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের ময়দানে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লা, তোমরা সার্বিকভাবে দুর্বল ছিলা, সংখ্যাধিক্যে দুর্বল, অস্ত্রশস্ত্রে দুর্বল, যুদ্ধের অস্ত্র পোশাকাতিতে তোমরা দুর্বল ছিলা, সাহসের দিক দিয়ে তোমরা দুর্বল ছিলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলদেরকে সেদিন সাহায্য করেছিলেন। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আর সবর করো। যুদ্ধে বিজয়ের দুটি হলো মাধ্যম, একটি হলো ধৈর্য আর একটি হলো তাকওয়া অর্জন করো। وكان حقا علينا نصر المؤمنين, আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ফেরেশতারা, বহু সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবীরা বদরের প্রান্তে ফেরেশতাদেরকে সচক্ষে দেখেছেন, এমনকি যারা শত্রুপক্ষের সৈন্য ছিল তারাও ফেরেশতাদেরকে সৈন্য হিসাবে তারা ঘোড়ার উপর যুদ্ধ করতে দেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইদ ইউয়াশ্শিকুমুন নুহাস, যখন হে নবী আপনাকে তন্দ্রা ঢেকে নিল, হুজুর কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, আমানাতাম মিন ওয়াইরাসিল আলাইকুম মিনাস সামাঈ, আর তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করা হয়েছে লিউতাহহিরাকুম, তোমাদেরকে পাক পবিত্র করার জন্য, আর বালে বেলে মাটিগুলোকে শক্ত করার জন্য। ওয়াইযহিব আনকুমুর রিজসা, ওয়াইযহিব আনকুম রিজসা শাইতান ওয়ালিয়ারবিতু আলা কুলুবিকুম, তোমাদের অন্তরকে সুদৃঢ় করার জন্য। ওয়াইসাব্বিতু বিহিল আকদাম, ইযি ইউহি রাব্বুকা ইলাল মালাঈকাতি আন্নী মাআকুম, ওই সময় স্মরণ উপযোগী যখন আমি ফেরেশতাদের কাছে আমি আল্লাহ বার্তা পাঠাচ্ছিলাম, আন্নি মাআকুম, হে ফেরেশতারা, এই 313 জন মর্দে মুজাহিদ ইসলামের অতন্দ্র প্রহরী আজকে যুদ্ধ করতে আসেনি, বরং তাদের সাহায্যের জন্য জিবরিলের নেতৃত্বে তোমরা যেমন এসেছো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি আজকে যুদ্ধের ময়দানে, অর্থাৎ আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছি। ইযি ইউহি রাব্বুকা ইলাল মালাঈকাতি আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল লাযীনা আমানু, তোমরা হে ফেরেশতারা, ফাসাব্বিতুল লাযীনা আমানু, সাহাবীদের সাহসকে অন্তরের ভিতরে সাহস যোগাও, তাদের পাকে মজবুত করে দাও। সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রুবা, আর আমি অচিরেই কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিব। ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর হে ফেরেশতারা, তোমরা প্রত্যেকটি বড় বড় লিডারের গর্দানে আর গিরায় গিরায় আঘাত করো। কারণ হলো দায়িকা বি আন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, তারা সারাটে জীবন অবাধ্য হয়েছে আল্লাহ এবং তার রসুলের। ওমান ইয়াশাক্কিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, যারা আল্লাহ আল্লাহর রসুলের অবাধ্য হয়, আল্লাহ তাদেরকে এ ধরনের কঠিন শাস্তির সম্মুখীন করে দেন। যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন জাহান্নামে পৌঁছে গেল, তাদেরকে নবী আলাইহিসসালাম এক কুয়ার ভিতর ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সেখানে তাদের চির জাহান্নামের ব্যবস্থা করে দিলেন। মুসলমানদের 14 জন সাহাবী শহীদ হয়েছে। আজকে বদরের প্রান্তরে গেলে সেখানে একটি স্তম্ভে ফলকের ভিতরে এই 14 জন সাহাবীর নামও লিপিবদ্ধ আছে, এবং ইতিহাসের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় এই সাহাবীদের নাম উল্লেখিত হয়েছে। এই আসহাবে বদর, তারা যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, 70 জন বন্দী হয়েছে, তার মাঝে নবী আলাইহিসসালামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন। তিনি বলতেছিলেন যে তুমি তো আমার ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা আলী, তুমি তো ওমর, তুমি তো ওসমান, তুমি তো ওমর, তুমি তো আবু বকর, তোমাদেরকে সবাইকে তো চিনি। ওই সৈন্যগুলা কোথায় গেল যারা ঘোড়ার উপর সোয়ার হয়ে বড় বড় পাগড়ি পরিহিত অবস্থায় বিশাল দেহের অধিকারী যারা আমাদের দিকে ধেয়ে আসতেছিল, সেই সৈন্যগুলা তো দেখি না। এই সৈন্যগুলাই ছিল আসমানি হলো ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সেদিন সাহায্য করেছে ফেরেশতা দিয়ে। বদরি সাহাবি, প্রথম যুদ্ধে অংশগ্রহণ করি সাহাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। এবং বদরি সাহাবীদের সম্পর্কে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বহু বাণী হাদিসে উল্লেখিত আছে। তার মধ্যে একটি হাদিস হলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন, লা ইউকাতিলুহুমুল ইয়াওমা রাজুলুন ফায়াকুতুলা সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন, যে আজকের দিনে যেই ব্যক্তি ধৈর্যের সাথে সওয়াবের নিয়াতে সামনে অগ্রসর হয়ে বীর তর্পে এগিয়ে গিয়ে পৃষ্ঠ প্রদর্শন না করে যুদ্ধ করতে করতে আজকে নিজের জীবনটাকে যে আজকে বিলীন করে দিবে, আর তার শাহাদতের আমি অমিয় সুদা পান করবে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবেন। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের জন্য অবধারিত করে দিয়েছেন। কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে বলতেছিলেন, তোমরা ওই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতের প্রশস্ত দিকটাই হলো আসমান আর জমিনের সমপরিমাণ। এত দৈর্ঘ্য, এত বিশাল এক জান্নাত, এক মনোরম জান্নাতের জন্য তোমরা যুদ্ধে অগ্রসর হতে থাকো। সুতরাং বদরী সাহাবী যারা আছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই গুনাহ মাফ করে দিয়েছেন এই বদরে অংশগ্রহণ করার জন্য। ইয়ামালু মা শিতুম ওয়াকাদ গফারাল্লাহু লাকুম, তোমাদের যা ইচ্ছা যত গুনাহই হোক না কেন, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। সূরাতুল নূরে একটি চাঞ্চল্যকর ঘটনা আছে। বনী মুস্তালিকার যুদ্ধে মুনাফিকিনরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দিয়েছিল, কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাফেলার সঙ্গে রাত্রে ঘুমিয়েছিলেন, শেষ রাতে উঠে তার কাযায়ে হাজত অর্থাৎ হলো বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে মরুভূমির ভিতর, তখন তিনি লোকালয়ের অন্তরায় বহু দূরে বাথরুম করতে গেছেন, ফিরে এসে দেখেন যে কাফেলা রওনা দিয়ে চলে গেছে। তিনি মহিলা মানুষ কি করবেন সেখানে চিন্তা করলেন, এই মরুভূমির ভিতরে আমি মহিলা মানুষ একা একা কোথায় যাবে, এখানেই শুয়ে থাকে, পরবর্তী মঞ্জিলে গিয়ে আমাকে না পাঠা পেলে নবী আলাইহিস সালাম লোক পাঠাবেন। এরপরে হুজুরের অভ্যাস ছিল যে কোনো সফরে বা যুদ্ধে লোকজন চলে যাওয়ার পরে একজন সব কিছু দেখে যে কেউ কিছু ফেলে গেল না চেক করতেন। তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরত আয়েশাকে দেখেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তার কাছে বড় পরিচিত ছিল। রাত ছিল বড় চাঁদনি রাত, আর মরুভূমির শেষ রাতের মলয় হাওয়ায় হযরত আয়েশা ঘুমিয়ে পড়েছিলেন বালুর উপরে। চাঁদের আলো যখন তার চেহারায় পড়েছে, সেই তালাশকারী এসে দেখেন যে একজন মহিলা সেখানে শুয়ে আছেন। চেহারা দেখেই তিনি চিনতে পেরেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হাতে তালি দিয়ে ইঙ্গিত দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশার ঘুম ভেঙে গেছে এবং হযরত আয়েশা নিজের মুখকে কভার করেছেন, তিনি তার নিজের উটনিকে বসিয়ে দিয়েছেন, এরপরে উটনির উপরে তিনি সওয়ার হয়েছেন এবং পরবর্তী মঞ্জিলাতে গিয়ে হুজুরের সঙ্গে জয়েন করেছেন। এই ঘটনাকেই মুনাফিকরা রংচং দিয়ে হযরত আয়েশার উপর অপবাদ দিল। এই অপবাদ দানকারীর মাঝে বদরে অংশগ্রহণকারী একজন সাহাবীও ছিলেন, তার নাম হলো মিসতাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বৃত্তি দিয়ে, তিনি বড় দরিদ্র সাহাবী ছিলেন, তার সংসার চালাতেন হযরত আবু বকরের বৃত্তি দিয়ে। এরপরে যখন হযরত আয়েশার নবী আলাইহি ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফে এই চাঞ্চল্যকর ঘটনা বর্ণনা করেছেন, 50 দিন পর্যন্ত নবী আলাইহিসসালাম বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, হযরত আয়েশার সঙ্গে কোনো যোগাযোগ নাই। হযরত আয়েশা বলেন, এই হাদিসটি আম্মাজানের কাছ থেকেই বর্ণিত, আর দু একদিন থাকলে এরকম অবস্থায় আমি নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়তাম। তার হৃদয়ের এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা সিদ্দিকার পবিত্রতার সার্টিফিকেট দিয়ে সূরা নূরের দ্বিতীয় রুকুর সম্পূর্ণ একটি রুকুতে 10টি আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, ইন্নাল্লাযীনা জাআউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবূহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি। এই আয়াত থেকে তার পবিত্রতা বর্ণনা করলেন। সুবহানাক, আল্লাহ বলেন যে মহিমান্বিত আল্লাহ, হাদা বুহতানুন আযীম, এটি হলো মারাত্মক অপবাদ ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। মেয়ের উপর অপবাদে যাকে বৃত্তি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাল্যকাল থেকে পেলেছেন, তার দ্বারা এত বড় অপরাধ সংগঠিত হয়েছে এবং অপবাদ দেওয়া এটা হলো গীবতের চেয়ে আরো মারাত্মক, এটা হলো আরো বড় গুনাহ। সুতরাং কবিরা গুনাহ হয়ে গেছে। হযরত আবু বকর তার বৃত্তি বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের বিরুদ্ধে সূরা নূরের তৃতীয় রুকুতে আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইয়াতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা والمهاجرين في سبيل الله কোন বিত্তশালী ব্যক্তিদের জন্য এটি উচিত নয় যে তারা দরিদ্র মানুষের সাহায্যকে বন্ধ করে দিবে আলা তুহিব্বুন আন ইগফিরা আল্লাহু লাকুম তোমরা আমি আল্লাহর কাছে কত অপরাধ করো এরপরে কি তোমরা চাও না তোমরা পছন্দ করো না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই তাহলে যেই সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের আল্লাহ আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছি তিনি যদিও নাকি অপবাদের মতো এই বড় গুনায় লিপ্ত হয়েছে আর আবু বকর তুমি তার বৃত্তি বন্ধ করে দিয়েছ খবরদার কোন নেককার বিত্তশীল ব্যক্তির জন্য এটা শোভনীয় না এ আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃত্তিকে শুধু জারি করে দিলেন না বরং হলো বৃত্তিকে আরো দ্বিগুণ করে দিলেন ভাতা বাড়িয়ে দিলেন দেখেন মেয়ের উপর এত বড় অপবাদ দিয়েছিল এত বড় কবিরা গুনাহ করেছিল এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সপক্ষে এই আয়াত নাযিল করেছেন কারণ কি তিনি হলেন বদরে অংশ গ্রহণ করে সাহাবী ছিলেন এই জন্য আসহাবে বদর এটি হলো এই সাহাবীরা প্রথম পর্যায়ের মর্যাদাশীল সাহাবীদের হলো অন্তর্ভুক্ত তালুত বাদশার সৈন্য সংখ্যাও ছিল 313 আর আসহাবে বদর বদরের সাহাবীরাও ছিলেন হলো 313 জন সুতরাং এই 313 জনের নাম্বারটা একটা বড় বরকতময় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে কোন ব্যক্তি যে যার অনুসরণ করবে এই দুনিয়ায় কিয়ামতে তার হাশর নাশর হবে আমরা যদি রসুলের অনুসরণ করি রসুলের সঙ্গে হাশর নাশর হবে যদি আমরা ফেরাউনের অনুসরণ করি আবু জেহেলের অনুসরণ করি আমরা যদি নমরুদের অনুসরণ করি কারুনের অনুসরণ করি খোদা দ্রোহীদের অনুসরণ করি তাহলে তাদের সঙ্গে আমাদের হাশর নাশর হবে সুতরাং আসহাবে বদরকে যারা নাকি ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনুসরণ করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে হাশর নাশরের ব্যবস্থা করে দিবেন আল মারউ মা মান আহাব্বা যে যেই ব্যক্তিকে ভালোবাসে তার হাশর নাশর হবে তার সঙ্গে কিয়ামতের দিন সেই জন্য আসহাবে বদরীদেরকে যারা ভালোবাসবে তাদের চান্স আছে আশা করা যায় যে তাদের সঙ্গে তাদের হাশর নাশর হবে ইনশাআল্লাহ সেই জন্য ইসলামী অর্গানাইজেশন গুলাতে একটি ফান্ড থাকে যেই ফান্ডের নাম হলো আসহাবে বদর ফান্ড সেই আসহাবে বদর ফান্ডে 313 জন এখানে হলো সদস্য থাকে 313 জনকে এক একটি বদরি সাহাবীদের মোকাবেলা তার নামের সামনে একটি সাহাবীর নাম থাকে এটি বড় বরকতময় এটা শরীয়তে কোন হুকুমও দেয় নাই নিষেধ করে নাই এই জন্য কেউ আবার মনে করবেন না যে এটা হলো বিদআত বরং এই সাহাবীদের মহাব্বতে যদি নাকি কোনো ব্যক্তি যদি অংশগ্রহণ করেন আল্লাহ জানেন ভালো হতে পারে এই বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিয়ামতের দিন মাফ করে দিবেন এই জন্য আমাদের ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা নতুন প্রতিষ্ঠান নভেম্বরের 22 তারিখে এর যাত্রা শুরু হয়েছে আজকের আপনারা যে অনুষ্ঠান দেখছেন এটা মসজিদের মেহরাবের সামনে থেকে দেখছেন এখনো পর্যন্ত বহু অর্থের প্রয়োজন এখানে এই প্রতিষ্ঠানটা এই এরিয়ার মুসলমানদের জন্য অত্যন্ত একটি জরুরি প্রতিষ্ঠান যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস পূর্ব থেকেই আছে সিটির কোনো ঝামেলা নাই পারমিশন আছে 350 লোকের চেয়ার টেবিলে পার্টি করার মতো পারমিশন বেজমেন্টে আছে সুবহানাল্লাহ মহিলাদের আলাদা ব্যবস্থা আছে এত সুন্দর একটি মনোরম জায়গাকে চিরস্থায়ী মসজিদ করা এটা হলো আমাদের ইমানি চাহিদা এই জন্য এই মসজিদের পক্ষ থেকে আসহাবে বদরের ফান্ড নামে একটি ফান্ড করা হয়েছে এই এই ধরনের একটি ফরম করা হয়েছে অনেক ভাই বোনরা মাশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে তারা এর সদস্য হয়েছেন এবং মান্থলি ইএফটি ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা সাধ্য অনুযায়ী হলো তারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানকে যেন কবুল করে মঞ্জুর করে। আর যারা এখনো অংশ গ্রহণ করতে পারেননি, এখনো সুযোগ আছে, এখনো অনেক সাহাবীর নাম বাকি আছে, আপনাদেরকে আজকে আহ্বান করব। আজকে বদর দিবস, আজকে ১৭ই রমাদান, ১৪০০ বৎসর, ১৪৫০ বৎসর আগে দোসরা হজরের আজকের এই দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে কাফেরদের মোকাবেলা করে তাদের সহ্য বীর্যকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান ইয়াউমুল তাকাল জামআ, সত্য মিথ্যার মাঝে, আলো আঁধারের মাঝে, আর কুফর আর শিরক আর ইমানের মাঝে পার্থক্যকারী দিন হলো আজকের এই দিন। সুতরাং এই মুবারক দিনে আপনিও যদি অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহর উত্তম জাযা এবং বিনিময় আপনাকেও দান করবেন। আমাদের ওয়েবসাইটে যদি আপনারা যান www.ircan.com, এই ওয়েবসাইটে গেলে ফ্রন্ট পেজে আসহাবে বদরের সদস্য হওয়ার জন্য ফর্মটা সেখানে আছে। আপনারা ডাউনলোড করে ইনফরমেশন গুলো আমাদের ইমেইলে অথবা আমাদের কাছে সরাসরি মেইল করে আপনারা যদি পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের নামও আসহাবে বদরদের অংশ অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই নেক নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল মঞ্জুর করে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদানে বদর দিবসে বদরী সাহাবীদের সেই স্পৃহা অন্তরে নিয়ে, তাদের সেই জজবাত অন্তরে নিয়ে, তাদের সেই উৎসাহ উদ্দীপনা ঈমান তাকওয়া সবর ধৈর্য অন্তরের ভিতরে নিয়ে যদি আমরা আজও এই দুনিয়ায় বেঁচে থাকি, সামনে যদি অগ্রসর হই, সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে বদরীদের মতোই ইনশাআল্লাহ সেই সবুজ পাগড়ি এবং সেই সাদা ঝান্ডা, তাওহীদের সাদা ঝান্ডা সারা পৃথিবীতে আবার উত্তোলিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে কামনা করে আজকের মতো ইনশাআল্লাহ আমরা এখানেই শেষ করছি। একটি সুসংবাদ, একটি দুঃসংবাদ হলো মরহুম আলী মিয়া তিনি কাতারে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তার মাগফিরাত কামনা করে দোয়া করি, তিনি যেন তাকে মাফ করে দেন। মাশা আল্লাহ, অনেক ভাই বোনেরা এই পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআন খতম করছেন, অনেকে রাস্তায় আছেন, অনেকে শেষ করেছেন, প্রত্যেকের জন্যই দোয়া করি। এটা একজন আপনাদের নাম আমি এই জন্য বলি, দুটি কাজে হলো শুধু দুটি বিষয়ে হিংসা করা যায়। একটি হলো আল্লাহ কাউকে কোরআনের নলেজ দিয়েছেন, রাত দিন শুধু কোরআন তেলাওয়াত করে, আর কাউকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, রাত দিন শুধু ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই দুজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির ঘোষণা দিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুজন ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়েছেন, এই দুজন ব্যক্তির প্রতি কেবলমাত্র হলো হিংসা করা বৈধ করে দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই নামগুলো শুনলে অন্যের মাঝে আগ্রহ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়, এই জন্য উৎসাহ দেওয়ার জন্য এই নামগুলো বলি। ভাই খাইরুল, মনির ভাইয়ের দুই কন্যা, নাজিম ভাই ওনার কন্যা উমাইয়াত জান্না এবং বাফেলের থেকে এক বোন পবিত্র কোরআন খতম করেছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের খতমে কোরআনকে কবুল করেন, আমাদের মাহফিলকে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন। আজকে পবিত্র রমাদানের বদর দিবস, এই আজকের এই দিনেই 313 জন সাহাবী নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানবাজ সাহাবীদের নিয়ে কুফরের আর বাতিলের মোকাবেলা করেছিল, যেখানে তুমি সাহায্য করেছিল। আল্লাহ আজকে মুসলমানরা বড় মজলুম, মুসলমানদেরকে ওই 5000 ফেরেশতা দিয়ে আবার সাহায্য করো রব্বুল আলামিন। আল্লাহ রমাদানের এই টুটাফাটা ইবাদতগুলোকে কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন এর সব হাদিয়াটুকু আল্লাহ তাজিদের মদিনা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আরওয়াহ রওজা মুবারক পৌঁছে দিও। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে বসী হয়ে গেছেন তাদের আরওয়াহকে পৌঁছে দিও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তাদের জান্নাতের স্ট্যাটাসকে তুমি আল্লাহ হাই করে দিও। ইলাহুল আলামিন যিনি রিসেন্টলি মারা গেছেন তাকে মাফ করে দিও। আল্লাহ যারা খতমে কোরআন করেছেন তাদের খতমে কোরআনকে কবুল মঞ্জুর করো। ইলাহুল আলামিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ দুনিয়াবাসী থেকে এই করোনা ভাইরাসের বালক থেকে ইয়া আল্লাহ তুমি দুনিয়াবাসীকে তুমি মুক্তি দান করো। ইয়া আল্লাহ দুনিয়ার মাটিকে আবার ইয়া আল্লাহ এই ভাইরাস মুক্ত করে ইয়া আল্লাহ আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসার তৌফিক দান করো। ইলাহুল আলামিন ইয়া আল্লাহ আজকে মসজিদ বড় বড় মসজিদ পড়ে আছে আমরা যেতে পারি না, কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। ইয়া আল্লাহ এই বিরহ আর আমাদের সহ্য হচ্ছে না। রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করম করো। ইয়া আল্লাহ তুমি এই বালাত থেকে দুনিয়াবাসীকে হেফাজত করো। ইলাহুল আলামিন যারা তোমার ঘরকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক সেন্টারকে প্রতিষ্ঠা করার জন্য ইয়া আল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টারকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের কষ্টার্জিত পয়সাকে ইয়া আল্লাহ দুহাত বিলিয়ে যারা দান করেছেন কিয়ামতের মুসিবতের দিন তাদের জন্য এই দানকে নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন তাদের ফ্যামিলিতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো, কামাই রিজিকে বরকত দান করো। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আরহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।